الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানে ছেলে দর্শক শ্রোতা, পবিত্র মাস জিল হজ মাস জারি রয়েছে। এই মাসের প্রথম দশ দিনের যে ধারাবাহিক অনুষ্ঠান আমরা নিয়মিত শুনে আসছি, আজকেও আরেকটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে বুজুর্গানে দিনের হজ যাত্রা। আমরা আলোচনার শুরুতে দরুদ শরীফের একটি ফজিলত শুনে থাকি, আজকেও আমরা নিয়ম অনুসারে প্রথমে একটি দরুদ শরীফ ফজিলত শুনব। আল্লাহর পেয়ারা নবী রাসূল আরবি রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয় আমার উপর তোমাদের দরুদ শরীফ পাঠ করা তোমাদের জন্য পবিত্রতা। আমার প্রাণ প্রিয় মাদানী ছিলেন দর্শক শ্রোতা, আমরা আমাদের প্রত্যেকটা জিনিসকে পবিত্র রাখতে চাই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। আমাদের জীবনের গুনাহের ময়লাগুলো থেকে আমি নিজেকে পবিত্র করতে একটি সহজ আমল আর কিছুই নয়, সেটা হচ্ছে দরুদ শরীফ। এই দরুদ শরীফ যদি আমরা অধিক হারে পড়ি, গুনাহ থেকে আমরা কোনো অবস্থায় মুক্ত নই। কিন্তু যদি আমরা দরুদ শরীফ পাঠ করাকে নিজের জীবনের ওয়াজিফা করে নিই, নিজের দৈনন্দিন আমলে আমাদের নিয়ে আসতে পারে, তাহলে আমাদের গুনাহের ময়লাগুলো থেকে পবিত্র হওয়ার জন্য উত্তম একটা আমল হচ্ছে দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানী ছেলে দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে বুজুর্গানে দিনের হজ যাত্রা। আল্লাহ তাআলার খানে কাবার এক এক জনের সফর ছিল, যাত্রা ছিল, সেখানকার আন্দাজ ছিল ভিন্ন। যার যেরকম ইশক মোহাব্বত, আল্লাহ তাআলার ভয়, অন্তরের অবস্থা যার যেরকম, সেটা সেভাবে প্রকাশ পেত। আজ আমরা আহলে বাইত যারা নবী পরিবার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন পরিবারের, আহলে বাইতের কয়েকজন সদস্যের জীবন সম্পর্কে শুনব। তারা হজ যাত্রায় তাদের কাইফিয়ত কীরকম ছিল, তাদের অবস্থা কীরকম ছিল, তাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক অবস্থা কীরকম ছিল। এর মধ্যে একজন অন্যতম সদস্য হচ্ছে, যার মাধ্যমে পৃথিবীর যতদিন থাকবে কিয়ামত অবধি, যার মাধ্যমে আওলাদ রসুল নবী পরিবারের পরম্পরা যেটা জারি রয়েছে। পবিত্র আহলে বাইত যখন কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিল, শুধুমাত্র একজন জীবিত ছিলেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের বংশ পরম্পরাকে এখনও পর্যন্ত জারি রেখেছেন, যিনি অসুস্থতার কারণে জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে পারেনি, তিনি হচ্ছেন ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। একবার উনি হজে যাওয়ার জন্য নিয়ত করলেন এবং যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আমরা জানি হজের জন্য নির্দিষ্ট পোশাক, যাকে হেরাম বলা হয়, সেটা পরিধান করতে হয় এবং এটা পরিধান করে দুই রাকাত নামাজ পড়তে হয়। নামাজ পড়ার পর ওমরা বা হজের নিয়ত করতে হয় এবং নিয়ত করার পরে লব্বাইক, যেটা তলবিয়া বলা হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এই তলবিয়াটা পাঠ করতে হয়। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা উনি সব কিছু করলেন, কিন্তু তলবিয়া ওনার যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এটা পাঠ করতেছেন না। ওনার সাথীরা যারা ছিল ওনার বলে, আপনি কেন পাঠ করতেছেন না? উনি উত্তর দিলেন, আমি আমার মনের মধ্যে ভয় কাজ করতেছে, আমি আতঙ্কিত, যে এই জন্য যে আমি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আমার মুখ দিয়ে উচ্চারণ করবো, আর আমার মওলা যদি এটা বলে দেয় লা লব্বাইক, অর্থাৎ হে আল্লাহ, আমি হাজির, আমি উপস্থিত রয়েছি। এখন যদি আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, তোমার হাজিরকে আমি কবুল করি, লা লাব্বাইক, তোমার উপস্থিতিকে আমি, তোমার হাজিরকে কবুল করলাম না, এই জবাব যদি, উত্তর যদি আসে, তখন আমি কি করব? এই ভয়ে আমার মুখ দিয়ে আমি লাব্বাইক শব্দটি বলতে আমি ভয় পাচ্ছি। সঙ্গী যারা ছিল তারা বললেন, ইয়াসে ইদি, এটা তো অত্যন্ত আবশ্যক বিষয় যে এহরাম বাঁধার জন্য, হজের নিয়ত করার জন্য, হজের জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন। ইমাম জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে এহরাম করার জন্য সঙ্গীরা বললেন যে লব্বাইক পাঠ করা অত্যন্ত জরুরি। তখন শরীয়তের হুকুম পালন করার জন্য যখনই উনি মুখ দিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এটা পাঠ করা শুরু করলেন, আল্লাহ তাআলার ভয়ে বেহোশ হয়ে পড়ে গেলেন। ওনাকে হোসে আনার পর উনি এহরাম শুরু করলেন, হজ যাত্রা শুরু করলেন। এবং যখন ওই মিনা, মুজদালফা, আরাফা বিভিন্ন জায়গার মধ্যে লব্বাইক উনি যখন ওই উচ্চারণ করতেন, বিভিন্ন সময়ের মধ্যে উনি বারবার বেহুশ হয়ে যেতেন, মাটিতে পড়ে যেতেন, এবং লোকেরা সবাই ওনাকে উঠাতেন। এইভাবেই উনি পবিত্র হজ আদায় করেছেন। আল্লাহ তাআলার ভয়, এনারা নবী পরিবারের একজন সদস্য এবং এদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করুক। এরা কত উঁচু পর্যায়ের, তাদের নিজবত কত সুন্দর, কারণ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের বংশধর, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কারামুল্লাহু তাআলা ওয়াজহুল কারিম এর নাতি এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা। এরা যদি আল্লাহ তাআলার ভয়ে এত কেঁপে ওঠে, তাদের যাত্রা, তাদের হজের সফর কীরকম ছিল? আজ যদি আমরা হাজি সাহেবদের যদি দেখি, মনে হচ্ছে বাস একটা সফর, একটা বিভিন্ন জায়গার মধ্যে তো সফর হয়ে থাকে, বিভিন্ন জায়গার মধ্যে ভিজিট করার জন্য লোক গিয়ে থাকে, এটাকেও সেই রকম বানিয়ে ফেলেছে না। আমার মাদানে ছিল দর্শক শ্রোতা, হাই আশেকান রসুল, এটা এমন বরকতময় সফর, যেই সফর শুধু যাকে বলা হয় আল্লাহ তাআলার মেহমান, জুয়ুফুর রহমান যাদেরকে বলা হয়, রহমানের মেহমান যারা আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার ডাকে হাজিরি দিচ্ছি, এখানে কাইফিয়ত থাকতে হবে। এখানে আমার মনের অবস্থা, আমার জাহেরি এবং বাতিনি ইশক মহব্বত এবং আদবের পরিপূর্ণ নমুনা হয়ে আমাদেরকে যেতে হবে, তবেই আমাদের হাজিরি, আমাদের সেখানে হজ, এগুলোর মধ্যে আল্লাহ তাআলার মকবুলিয়তের একটা চিহ্ন আমরা দেখতে পাব। এভাবে যদি আহলে বাইতের অন্য একজন সদস্য ইমাম জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে শাহজাদা হযরত ইমাম বাকির মুহাম্মদ বিন আলী বিন হুসাইন বিন আলী বিন আবি তালেব, যে ঘরের যে প্রশিক্ষণ, সবার মধ্যে কাইফিয়াত, এই অবস্থা, এই ধরনের মন মানসিকতা সৃষ্টি হয়। যার ঘরের মধ্যে গুনাহের পরিবেশ, সে কখনো নামাজি হতে পারে না। তো যার, যাদের ঘর, ঘরানা নামাজ এবং ইশক রসুল, আল্লাহ তাআলার খৌফ, তাকওয়া, পরহেজগারি নিয়ে যাদের প্রথম দুনিয়াতে চোখ খুলতেই যারা যেটা দেখেছে, তাদের ঘরেও সেরকম ঔলাদ সৃষ্টি হয়। অনুরূপভাবে ইমাম জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদা ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও যখন হজে যাচ্ছিলেন, যখন সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফ খানে কাবা উনি দেখলেন, উনি এত জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগলেন যে যারা হজের জন্য যারা গেছে সবাই এত জোরে কান্না, এত চিৎকার, এত শোর কোথেকে আসছে, সবাই, সবার দৃষ্টি ওইদিকে যাচ্ছিল ইমাম বাকের রহমতুল্লাহ তাআলার দিকে, যে কেন উনি কান্না করছেন। তো লোকেরা বললো, ইয়া সাইয়েদি, আপনি এত জোরে কান্না করছেন যে সকলের দৃষ্টি আপনার দিকে পড়ছে, যারা হজে আছে হজের কার্যক্রম ছেড়ে দিয়ে আপনার দিকেই ভ্রুক্ষেপ করতেছে, দৃষ্টিপাত করতেছে। তো উনি উত্তর দিলেন যে আমি কেন কান্না করব না, আমি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি কী জন্য করছি? এত জোরে কান্নাকাটি, যেটা ছোটো বাচ্চার মতো চিৎকার করে কান্না, এটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এটাই যে আল্লাহ তাআলার রহমত আমার এই কান্নার কারণে, যে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি যেন আমার প্রতি পড়ে, যে আল্লাহ তাআলা যেন আমাকে দয়ার দৃষ্টিতে দেখে আমাকে দান করেন এজন্য আমি এত জোরে জোরে চিৎকার করছি। এবং আল্লাহ তাআলা যদি আমাকে যদি দয়া করেন কিয়ামতের দিন আমি সফল হয়ে যাব। এরপর উনি তওয়াব করলেন, তওয়াবের পর মকাম ইব্রাহিমে গিয়ে নামাজ আদায় করলেন এবং সিজদায় পরে এত বেশি কান্না করলেন যে ওই সিজদার জায়গা সেটাও ভিজে গিয়েছিল। তখন একজন সঙ্গী তাকে জিজ্ঞেস করলেন, আপনার মনের মধ্যে কি দুঃখ, কি বেদনা, কি কারণে আপনি এত ব্যথিত হচ্ছেন? উনি বললেন যে যার অন্তরে একনিষ্ঠভাবে খালেসভাবে আল্লাহ তাআলার দিন প্রবেশ করেছে, আল্লাহ তাআলার প্রেম মহব্বত নিয়ে যে দিনকে গ্রহণ করেছে, তার অন্তর তো আল্লাহ ছাড়া সব কিছু থেকে খালি হতে হবে, এটাই হওয়া চাই। কারণ দুনিয়ার মধ্যে আমরা আমাদের কি কি প্রয়োজন, যে আমি একটা বাহন আছে যেটাকে আমি আমি চড়েছি, আমি উঠেছি, সেটা বস, এর চাইতে বেশি কিছু আর নাই। যে কাপড় আমি পরেছি সেটাই আমার, যেটা পরি নাই সেটা আমার নাই। যে বিবি আমার কাছে ছিল, যে স্ত্রী, সেটাই আমার বিবি, আমার মৃত্যুর পর সেটা আরেকজনের হয়ে যায়, যে নিজের আর থাকে না। অনুরূপ যে খানা আমি খেয়েছি সে সেটাই আমার খানা, যেগুলো খাই নাই, যদি আমি আমি মারা যাই সেগুলো আমার না, অন্যজনের রিজিকের মধ্যে চলে যায়। সুতরাং দিনের মধ্যে প্রবেশ করার পর খালেসভাবে আল্লাহ ছাড়া অন্তরে কিছু না থাকা চাই। আমার পেরেশানি, আমার যে ব্যথা অন্তরের, যে একটা বেদনা, সেটা হচ্ছে আমার অন্তরের জন্য সেরকম থাকে যে আল্লাহ ছাড়া যেন এখানে কিছু কোনো কিছুই না থাকে। এরা আল্লাহওয়ালারা, এরা দুনিয়াকে পরিত্যাগ করেছে, দুনিয়া ততটুকু গ্রহণ করে যতটুকু প্রয়োজন ছিল। আজ যদি আমরা আমাদের দিকে তাকাই, লক্ষ কোটি টাকা আছে, এরপরও আল্লাহ তাআলার রাস্তায় যদি খরচ করতে বলা হয় তখন হাজারে ২৫ টাকা দিতে আমাদের অন্তরের মধ্যে কেঁপে ওঠে। অথচ আমরা যদি দেখি আমরা ওই টাকা দিয়ে একটা তরমুজ কিনি, তরমুজের অনেকগুলো ফেলে দিতে হয়, একটা মুরগি কিনি, মুরগি অনেকগুলো ফেলে দিতে হয়, আমাদের আফসোস হয় না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদকে পবিত্র করার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করে আমাদেরকে যাকাতের হুকুম দিয়েছেন, আমরা সেটা পারি না। আমাদেরকে হজ করতে বলা হয় তখন আমাদের বিভিন্ন বাহানা চলে আসে। এটার অর্থ হচ্ছে আমরা দুনিয়াকে মনে করেছি এটা আমাদের চিরস্থায়ী একটা ঠিকানা, এখান থেকে আমাদের কখনো যেতে হবে না। আমাদের মৃত্যু অনেকের জানাজা পড়া সত্ত্বেও, অনেকে কবরে দাফন করা সত্ত্বেও আমাদের অন্তরের মধ্যে রয়ে গেছে, না আমি তো অনেকদিন বাঁচব, আমার বংশধরকে আমি কোটি টাকা দিয়ে যাব। আর দেখা যায় সেই কোটি টাকা যাকে দিয়ে দিয়ে সে তার জন্য একটা ফাতেহা করতেও আমরা দ্বিধাবোধ করি। অনেক সময় দুনিয়াবি যদি দৃষ্টান্ত যদি দেখা যায় যে একজন যার জন্য প্রবাসে সারা জীবন বিসর্জন দিয়ে যে পরিবারের জন্য টাকা পয়সা উপার্জন করেছে, ওই লাশটা পর্যন্ত আনার জন্য অনেকে রাজি হয় না, এটাই হচ্ছে দুনিয়া। আর সেই দুনিয়ার জন্য আমি নামাজ ত্যাগ করেছি, সেই পরিবার পরিজনের জন্য, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য, আমি সমাজের মধ্যে লাখপতি কোটিপতি দানবীর ইত্যাদি হওয়ার জন্য আমি আল্লাহ তাআলার হুকুমকে হুকুমের পরোয়া করি না। অথচ আল্লাহওয়ালা যারা, তারা এগুলি অন্তর থেকে বের করতে চায়, তাদের টেনশন, তাদের যে পেরেশানি, তাদের দুঃখ একটাই, এটাই থাকে যে আমার অন্তরে যদি দুনিয়া প্রবেশ করে, আমার অন্তরে যদি আল্লাহ তাআলা যদি কোনো কিছু প্রবেশ করে, এটা তো আমার জন্য অনেক টেনশনের বিষয়। এটা বলা আমার নিজে বলছি নিজের জন্য এবং আমাদের সালের দর্শক শ্রোতা প্রত্যেক মুসলমানের বলাটা অত্যন্ত সহজ। আল্লাহ তাআলার দরবারে এদের ওসিলা নিয়ে আমরা হাত উঠিয়ে দিই, হে আল্লাহ আমাদেরকে এইসব মহামনীষীদের সৎকায়, তাদের খৌফে হুদার সৎকায়, তাদের আখেরাতের ফিকিরের সৎকায় আল্লাহ তুমি আমাদেরকে এমন অন্তর দান করো যে অন্তরের মধ্যে আল্লাহ এবং রসুল ছাড়া কিছুই থাকে না, এটার মধ্যে দুনিয়াতে ইজ্জত আখেরাতে ইজ্জত, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেটা নসিব করুক। অনুরূপভাবে আহলে বাইতের অন্য একজন সদস্য হযরত লাইস বিন সাইদকে বলেন, ১১৩ হিজরিতে আমি পায়ে হেঁটে হজে গিয়েছি, যখন আমি মক্কায় মুয়াজ্জিনে পৌঁছলাম তখন আসরের নামাজের সময় হলো। ওই সময় আমি জবলে আবু কুবাইস, অর্থাৎ আবু কুবাইস পাহাড় একটা ছিল যেটা পৃথিবীর প্রথম পাহাড়, যেই পাহাড়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দু টুকরো করার মুজেজা দেখিয়েছিল, যে পাহাড়ের মধ্যে দাঁড়ে আরকম রয়েছে যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সে আবু কুবাইস পাহাড়, এটা অত্যন্ত বরকতময় পাহাড়। সেখানে আমি এখানে উঠলাম, সেখানে দেখলাম যে একজন ব্যক্তি, একজন সাহেব সেখানে বসে রয়েছে এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছে। বসে বসে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দোয়া করছে, ইয়া রব, হে প্রভু, হে প্রভু, হে প্রভু, এরকম বলতে 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 ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। অতঃপর সে আবার বলতেছে, ইয়া রব্বা, এরকম বলতে বলতে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এরপর সে আবার বলল, ইয়া আল্লাহ, এভাবে বলতে বলতে ওনার নিঃশ্বাস যাচ্ছে। এরপর আবার বলছে, ইয়া হাইয়ু, এভাবে বিভিন্ন শব্দ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আরহামার রহিমিন, এরকম বলতে আছে। বলতে বলতে প্রতিটা শব্দের মধ্যে এত বেশি বলছিলেন, বলতে বলতে নিঃশ্বাস অর্থাৎ বন্ধ হয়ে যাচ্ছে, এরকমভাবে এই শব্দগুলি উনি বলছিলেন। এবং এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন কি, ইয়া আল্লাহ, আমার আঙ্গুর খেতে মন চাচ্ছে, আর তুমি আমাকে একটু আঙ্গুর দাও না, আমার যে চাদরটা আছে চাদরটা পুরানো হয়ে গেছে, আমার চাদরের প্রয়োজন। আল্লাহর কসম, হযরত লাইস বিন সাইদ বলেন, আল্লাহর কসম বলেন, উনি জবান থেকে সেটা বের করতে পারে নাই, তার সামনে একটা টুকরি রয়েছে, সেই টুকরির মধ্যে আঙ্গুর ভর্তি ছিল এবং ওনার জন্য নতুন দুটি ওই সময় কাফরও সেখানে ভরা ছিল, এবং এমন সময়ের মধ্যে ওই আঙ্গুরের টুকরিটা, আঙ্গুরের বক্সটা সেখানে আসলো, যে ওই সময়ের যে পৃথিবীর কোথাও আঙ্গুরের চাষ অর্থাৎ আঙ্গুরের সিজন ছিল না, ওই আন সিজনের মধ্যে ওই আঙ্গুরের বক্স সেখানে আল্লাহ তাআলার দয়া থেকে আসলো এবং দুটি চাদর সেখানে পরা অবস্থায় দেখলেন। যখন আঙ্গুর খেতে চাচ্ছিলেন তখন হযরত লাইস বলেন যে, আমি বললাম যে আপনি যে দোয়া করেছেন দোয়ার মধ্যে আমি শরীক ছিলাম। তুমি কীভাবে শরীক ছিলে? বলে, আপনি যখন দোয়া করছিলেন তখন আমি আমিন বলেছি। তখন উনি বললেন যে ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে খেতে বসো, তবে একটা শর্ত হচ্ছে এখান থেকে খাবে কিন্তু কোথাও এখান থেকে নিয়ে যেতে পারবে না। দুইজনে মিলে এগুলি খাচ্ছিলেন। উনি বলেন যে আমি আমার জীবনে কোনোদিন এরকম সুস্বাদু বিচি ছাড়া এরকম আঙ্গুর আমি জীবনে খাইনি এবং অনেকগুলো খেয়ে আমার পেট ভরে ফেলেছি, কিন্তু ওই বক্সের মধ্যে ওই টুকরি থেকে একটা আঙ্গুরও কমে নাই, যেরকম ছিল সেরকমও রয়েছে। এরপর ওই লোকটি বললেন যে ঠিক আছে, এখন খাওয়া দাওয়া শেষ, আমি কাপড় চেঞ্জ করো, তুমি একটু ওদিকে যাও। তা আমি মুখ ফিরিয়ে আর অন্যদিকে গেলাম, উনি কাপড়টা একটা নিজের লুঙ্গির মতো পরলেন, একটা গায়ে লালেন, আর পুরানা যেটা এটা বাস করে হাতের মধ্যে উনি এখান থেকে বের হয়ে সাফা মারওয়ার দিয়ে গেলেন। সাফা মারওয়ার দিকে যখন কিছুক্ষণ গেলেন, দেখলাম আমি ওনার পিছনে পিছনে গেলাম, দেখলাম যে একজন ভিক্ষুক আসলো। ভিক্ষুক এসে ওনাকে বললেন, হে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা, আপনার হাতে যে কাপড় রয়েছে আমাকে দিয়ে দেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি পোশাক আপনাকে পরিধান করে এটা আমাকে দিয়ে দেন। আর ওই লোকটি ওই কাপড়টা ওনাকে দিয়ে দিলেন, ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। যখন ওই ভিক্ষুককে দিল, আমি তো এতক্ষণ পর্যন্ত ওই লোকটিকে চিনতে পারলাম না, চিনতে পারি নাই, কারণ একজন অনেক লোক আছে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, একজন এক এক ধরনের, এতক্ষণ পরিচয় আমি পাইনি। হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা যখন এটা বললেন, তখন আমার মনের মধ্যে প্রশ্ন আছে, নিশ্চয় উনি অনেক বড় মাপের কিছু হবেন। আমি ওই ভিক্ষুককে জিজ্ঞাসা করলাম, তুমি কি এই লোকটিকে চিনো? উনি বললেন, হ্যাঁ চিনি, ইনি হচ্ছে নবী পরিবারের অন্যতম সদস্য হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ইনার পরিচয় যখন পেলাম আমি ওনার পিছনে পিছনে গেলাম, কিন্তু দেখলাম যে কিছুক্ষণ পর উনি কোথায় উধাও হয়ে গিয়েছেন, আমার চোখের আড়াল হয়ে গেছেন, আর কোনো ওনাকে আর পেলাম না। তো এরাই হচ্ছে আহলে বাইতের সদস্য, যারা আল্লাহ তাআলার দরবারে খানে কাবার মধ্যে ওখানে গিয়ে ওনাদের মুখ দিয়ে যেটাই বের হতো আল্লাহ তাআলা সেটা কবুল করতেন, এবং এরা দুনিয়াকে কখনো গ্রহণ করেননি, ওরা আল্লাহ তাআলার জন্য নিজের ধন মন তন সব কিছু উজাড় করে দিয়েছেন, এবং এই উজাড় করে প্রেমের পরিচয় দিয়েই ওনারা করেছেন, নিজের জীবনকে গঠন করেছেন। এবং খান এক আবার যে হাজরি ওনার ইশক মোহাম্মদ ভালোবাসা নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। হযরত সুবেনসরি রহমতুল্লাহ তাআলা বলেন যে হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি এটা বর্ণনা করতে শুনেছি যে নিরাপত্তা সেইভাবে নিরাপত্তা বিভিন্ন কিছু থেকে আমরা নিরাপত্তা করতে চাই, যে নিরাপত্তা কোথায় রয়েছে সেটা যদি তোমরা পেতে চাও সেটা ওখানে পাওয়া যাবে যে তোমরা কী হয়ে যাবে গোসানো শীন, অর্থাৎ কোথাও এমনভাবে হয়ে যে যেখানে তোমাকে তোমার পরিচয় পাওয়া না যায়, এমনভাবে অপরিচিতি হিসেবে তুমি থাকো, এর মধ্যে সালামতি রয়েছে, এর মধ্যে নিরাপত্তা রয়েছে, এর মধ্যে জীবন ইমান আকিদা নিজের আল্লাহ তাআলার রহমতে পাওয়ার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে নিজেকে অপরিচিত করে তোলা। আর যদি এর মধ্যে যদি তুমি যদি এটা যদি না পারো তো কী করবে? আর তোমার একটা হচ্ছে তুমি একাগ্রতা হয়ে একাকী থাকার চেষ্টা করো, তবে যেটা অপরিচিত থাকার মধ্যে সেটা কিন্তু এটার মধ্যে নেই, একাকিত্ব থাকার মধ্যে নেই, এটা সমান কখনো হতে পারে না। এরপরেও যদি এটাতেও যদি না পাও তাহলে তুমি এক কাজ করো, তোমার অপরিচিত থাকার কোনো সুযোগ নাই বা একাকী থাকার কোনো সুযোগ নাই, তাহলে তুমি এক কাজ করো, তুমি চুপ হয়ে যাও, তোমার জবানকে এমন রকমের কথাবার্তা বলা একদম কমিয়ে ফেলো, একদম চুপ থাকার অভ্যাস করো। আর এই চুপ থাকার মধ্যেও তুমি সালামতি পেতে পারো, নিরাপত্তা পেতে পারো, তবে সেটাও একাগ্রতার চেয়ে অর্থাৎ একাকিত্বর চেয়ে বরাবর নয়, আর এটার মধ্যে বেশি নিরাপত্তা রয়েছে। তো ওনারা এই যে উপদেশ দিয়েছেন সেটার মধ্যে যে আমরা যদি আল্লাহ তাআলার রহমতের ছায়া তলে থাকতে চাই, নিরাপদ থাকতে চাই, ইমান আকিদার ব্যাপারে আমরা যদি টেনশন মুক্ত থাকতে চাই, তাহলে আমাদের কিছু উপদেশ ওনারা দিয়েছেন যে আমরা যেন নিজের পরিস্থিতিকে, আমরা তো এখন কোনো কিছু করলে, এখন আমি মাদানী চ্যানেলের মধ্যে বসে আছি, মাদানী চ্যানেলে আমার আলোচনা শুনতে তো হতে আমাকে কেউ বলবে দূর আপনার বয়ান শুনেছি, তো এর মধ্যে নিজের পরিচয়টা প্রকাশ পাচ্ছে, আল্লাহ আমার নিয়তকে খালেস দান করুক, যা মাদানী চ্যানেলে যারা বয়ান করে যারা দিনের দাওয়াত দেয় অবশ্যই তাদের পরিচিতিটা ফুটে ওঠে মানুষের কাছে যখন যায়। কিন্তু আল্লাহর কাছে দোয়া করবে এসব মহামনীষীদের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে ওই এখলাস দান করে, তাদের উসিলায় যেন আমাদের খেদমতটুকু শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার রেজার জন্য, আমাদের পয়গামটুকু এই বসব বলা এটা যেন আমরা আমি নিজেও যেন আমল করতে পারি, এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন এই আমলটি করার সুযোগ দেয়, যে নিজেকে পরিচিত করে নিজেকে বহিরাল করে কী ফায়দা, সাময়িক একটা মনের সুখ মনে তৃপ্তি, কিন্তু সেই কিয়ামতের দিন যদি আমার সেই ভাইরাল হওয়া আমার জন্য কাল হয়ে দাঁড়ায়, রিয়াকারীর হিসেবে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করা হয়, সকল আমলের সব যদি এগুলি যদি দিয়ে দেয় তাহলে আমার কী অবস্থা হবে? তাই আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত যে আল্লাহ তাআলার শুকর আদায় করা। উনি আরও উপদেশ দিয়েছেন যে কেউ যদি কোনো নিয়ামত পেয়ে থাকে তবে তার জন্য আবশ্যক বিষয় হচ্ছে সে যেন শুকর আদায় করে, আর যার রিজিকের কমতি, যে বলে যে আমার অভাব, আমার বর্তমান অনেক দ্রব্যমূল্য বেশি, আমার সংসারের যে বিষয়গুলো সেগুলি আমি পূরণ করতে পারছি না, তাদের জন্য উপদেশ দিয়েছেন যে তারা যেন বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা দরকাও প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার দ্রব্যমূল্য আমরা জমানা যে অবস্থায় হোক না কেন, আল্লাহ তাআলা ইস্তেগফারে বদলতে আল্লাহ তাআলা তার অভাব অনটন তার সংকট যে আয় রোজগারের যে সংকট সেটা আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন, এবং কোনো পেরেশানি কোনো টেনশন যদি আসে তাদের জন্য অজিফা দিয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা অধিকার যদি পাঠ করে আল্লাহ তাআলা সেটার উসিলায় আল্লাহ তাআলা তাকে কী করে দেবেন, ওই পেরেশানি টেনশন থেকে মুক্তি দেবেন। সুতরাং ওনাদের সবশেষে এই উপদেশগুলো আমরা নিয়ে নিই, আমরা আল্লাহ তাআলা যে নিয়ামতই পাই না কেন সেটাকে ভাইরাল করা, সেটাকে গুণা দিয়ে স্মরণ করা, কারো একজন সন্তান হলো আকিকা করতে যায় সেখানেও নাচ গান, কোনো একটা নিয়ামত আমরা পেলাম নিজের বার্থডে অপরের বার্থডে বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেগুলি আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে সেগুলিকে আমরা আল্লাহ তাআলার নাফরমানি দিয়ে করি, এটা শুকর নয়, এটা আল্লাহ তাআলার নাফরমানি। এবং রিজিকের যে সংকট চলতেছে বর্তমানে এটা থেকে বাঁচার জন্য আমরা ইস্তেগফারকে আমাদের সম্বল করে নিই, টেনশন থেকে বাঁচার জন্য লা হাওলা শরীফকে আমরা নিজেদের অজিহা বানিয়ে নিই এবং আল্লাহ তাআলার দরবারে এইসব মনীষীদের উসিলে নিয়ে দোয়া করি। আল্লাহ তাআলা যেন এদের উসিলে আমাদের আমলের মধ্যে বরকত দান করেন, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের জীবন সফল হবে তখন যখন আমরা আল্লাহ এবং রসুলের প্রেম মহব্বত ভালোবাসা এটা খালেসভাবে আমাদের অন্তরে ধারণ করে সে অনুযায়ী আমাদের জীবনযাপনটা চলে, আমাদের প্রত্যেকটা কিছু আল্লাহ এবং রসুলের জন্য হয়, তাহলেই এই দুনিয়াতে আসাটা আমাদের জন্য সার্থক। অন্যতায় পৃথিবীর অনেক সৃষ্টি আছে যাদেরকে কি আমাদের দিন একজন কুকুর, একজন গরু ছাগল, অনেক তারাও তো গরু ছাগল কোরবানি হবে, তারাও তার লাস্তে একটা কাজে গেল। যদি আমার জীবনটা আল্লাহ এবং রসুলের জন্য না হয়, গুনাহের মধ্যে কাটে, আল্লাহ তার নাফার মনের মধ্যে কাটে, তাহলে গরু ছাগলের সাথে আমার জীবন আরও এটা সার্থক হলো না, এটা কামিয়াব হলো না। তাই আল্লাহ তাআলাকে দোয়া করবো আমরা যেন একটি সার্থক জীবন, যে জীবন পোষা করে দিয়ে নয়, কোটিপতি হওয়ার মধ্যে নয়, কোনো দলের নেতা হওয়ার মধ্যে দিয়ে নয়, আল্লাহর সন্তুষ্টির মধ্যে দিয়ে আমরা যেন আমাদের জীবনকে সার্থক করতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সবাইকে তৌফিক দান করুক, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। আল্লাহ তাআলা যা শুনেছি তার উপর আমল করা তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ও যে ডেকে নয়।